এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persttoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদর ফাইভ স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, ইসরায়েল দ্রুত নিজের পতন চাইছে। ইসরায়েলি অপরাধযজ্ঞ অব্যাহত থাকলে মুসলমানরা অধৈর্য হয়ে পড়বে। গাজা ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান জানালো সৌদি আরব ও পাকিস্তান। উপযুক্ত জবাবের মধ্যে দিয়ে ইসরায়েলকে শাস্তি দেওয়া হবে, ইরানি পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য। এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রধানদের বদলির দাবি। দিল্লিতে ধর্নায় তৃণমূল কংগ্রেস, যোগ দিয়েছে আম আদমি পার্টি। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামিনি সম্প্রতি বলেছেন, ইসরায়েলের কর্মকর্তারা বারবার এই বলে সতর্ক করছে যে তাদের পতন কাছাকাছি। তাদের প্রেসিডেন্ট, সাবেক প্রধানমন্ত্রী, নিরাপত্তা প্রধান, প্রতিরক্ষা মন্ত্রী সবাই একই কথা বলছে। সর্বোচ্চ নেতা আরও বলেন, আমরা বলেছি তোমরা আর 20-25 বছর টিকতে পারবে না, কিন্তু তারা তাড়াহুড়া করছে, তারা দ্রুত পতন চায়। ইসরায়েলি অপরাধযোগ্য যদি অব্যাহত থাকে মুসলমানরা অধৈর্য হয়ে পড়বে, প্রতিরোধ বাহিনী অধৈর্য হয়ে পড়বে, তাদেরকে কেউ দমিয়ে রাখতে পারবে না। এটা মনে রাখতে হবে, এরকম আশা করা ঠিক হবে না যে বলবে থাক অমুক গ্রুপ অমুক কাজটা করবে, ধৈর্য হারা হয়ে গেছে। এটাই এখনকার চরম বাস্তবতা। অবশ্য ইহুদিবাদী ইসরায়েল যাই করুক না কেন, তারা কোনোভাবেই তাদের ন্যাক্কারজনক পরাজয় ঠেকাতে পারবে না। দখলদার ইসরায়েলের সঙ্গে ইরানের উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এ বক্তব্যটি আবারও সামনে এসেছে। 20-25 বছর টিকল, ইসরায়েলের বয়স প্রায় 100 বছর হয়ে যাবে, কিন্তু সর্বোচ্চ নেতার মতে ইহুদিবাদী ইসরায়েল তাদের বয়স 80 বছর হওয়ার আগেই শেষ হয়ে যেতে চায়। 80 বছর পূর্ণ হতেই বর্ণবাদী ইসরায়েলের আর 4-5 বছর বাকি রয়েছে। 1917 সালে ব্রিটিশ উপনিবেশীবাদী শাসকের পরিকল্পনায় বিভিন্ন দেশ থেকে ফিলিস্তিনি ভূমিতে ইহুদিদের অভিবাসনের মাধ্যমে আজকের ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্রটি তৈরি করা হয় এবং 1948 সালে আনুষ্ঠানিকভাবে এর অস্তিত্ব ঘোষণা করা হয়। এরপর থেকে গোটা ফিলিস্তিনি ভূখণ্ড দখল করার জন্য তাদের বিরুদ্ধে বহু গণহত্যা এবং জাতিগত নিধন অভিযান চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন চালাচ্ছে তা বন্ধ করতে চাপ সৃষ্টির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরব এবং পাকিস্তান। মক্কা নগরীতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যে এক বৈঠক থেকে এই আহ্বান জানানো হয়েছে। বৈঠকে দুই পক্ষই গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার, ভয়াবহ মানবিক পরিস্থিতি সহনশীল করা, ইসরায়েলের পক্ষ থেকে আন্তর্জাতিক আইন অমান্য করা এবং গাজায় ত্রাণ সামগ্রী সরবরাহের সুযোগ দেওয়ার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে। সৌদি আরব থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, দুই নেতা পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে চলমান সংকট সমাধানের আহ্বান জানান। গত ফেব্রুয়ারি মাসে সৌদি আরব পরিষ্কার করে বলেছিল, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং যুদ্ধ পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত সৌদি আরব ইসরায়েলের সাথে সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করবে না। গাজায় ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে সৌদি কর্মকর্তারা কয়েক দফায় এ হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ইরানের কূটনৈতিক স্থাপনায় ইহুদিবাদী ইসরায়েল বর্বর আগ্রাসনের মাধ্যমে যে অপরাধ করেছে উপযুক্ত জবাবের মধ্য দিয়ে তার শাস্তি দেওয়া হবে। গতকাল সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল মিগদাদের সাথে বৈঠকের সময় কথা বলেন হুসেন আমির আবদুল্লাহিয়ান। ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলার পরপরই ইরানে কনস্যুলেট ভবন এলাকা পরিদর্শন এবং রাষ্ট্রদূতের সাথে সাক্ষাতের জন্য সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ইরানে কনস্যুলেট ভবনে হামলার মধ্য দিয়ে কথা প্রমাণ হয়েছে যে ইহুদিবাদী ইসরায়েল কোন আন্তর্জাতিক কনভেনশন বা মানবাধিকার বিষয়ক আইন মান্য করে না। তিনি আরও বলেন, সিরিয়ার নিরাপত্তাকে আমরা আমাদের নিজেদের নিরাপত্তা বলে মনে করি। ইরানি পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার শেষ মুহূর্তের শ্বাস প্রশ্বাস নিচ্ছে এবং তাদের অপরাধযোগ্য তাদের অস্তিত্ব টিকে রাখার নিশ্চয়তা দিতে পারবে না। ইরান ও জাপানের মধ্যকার সম্পর্ক ভাঙ্গার ঐতিহাসিক ঘটনায় ব্রিটিশ সরকার এবং তেহরানের তাদের দূতাবাস প্রধান ভূমিকা পালন করেছিল। ১৯৪২ সালে ইরান দখলের পর ইরান সরকারের উপর মিত্রবাহিনীর চাপে এদেশের রাষ্ট্রদূতকে টোকিও থেকে প্রত্যাহার করা এবং জাপানের সাথে ইরানের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হয়। ব্রিটেন মনে করেছিল যে তেহরানে জাপানি দূতাবাসের তৎপরতা তাদের স্বার্থের জন্য হুমকি হয়ে উঠবে। যদিও দুই দেশের সরকারের মধ্যে চুক্তি অনুযায়ী ইরান সরকার জাপানের সাথে সম্পর্ক অব্যাহত রাখার উপর জোর দিয়েছিল, কিন্তু ব্রিটেন তেহরানে জাপানিদের অব্যাহত উপস্থিতিকে মিত্রদের নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করত। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের পর জাপানের সাথে যুদ্ধরত অনেক দেশের মতো ইরানও সান ফ্রান্সিসকো শান্তি সম্মেলনে অংশগ্রহণ করে এবং ১৯৫১ সালের ৮ সেপ্টেম্বর তারিখে জাপানের সাথে শান্তি চুক্তিতে স্বাক্ষর করে। একই মাসে নয় মাস পর তেহরান ও কূটনৈতিক আবার কূটনৈতিক সম্পর্ক দূতাবাস স্থাপন করে। ঈদ সামনে রেখে প্রিয়জনদের সঙ্গে দিনটি উদযাপনের জন্য বাড়িপথে রাজধানী ঢাকা ছাড়া ঢল নেমেছে বাংলাদেশে। সড়ক নৌ ও রেলপথ সর্বত্র বাড়িমুখর যাত্রীদের উপচে পড়া ভিড়, এমনকি যাত্রী সংকটে ভুগতে থাকা সদরঘাটের লঞ্চগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। গার্মেন্টস ছুটি হওয়ায় সড়কপথে গাড়ির চাপ অনেক বেড়েছে, রেলেও রয়েছে যাত্রীর অতিরিক্ত চাপ। মহাসড়কে পর্যাপ্ত যানবাহন না থাকায় বাসস্ট্যান্ডগুলোতে শত শত ঘরমুখ মানুষ পড়েছেন চরম দুর্ভোগে। কয়েকগুণ বেশি ভাড়া দিয়েও মিলছে না চাহিদা মতো পরিবহন। এর ফলে ঝুঁকি নিয়ে মানুষ ট্রাক, পিক আপ ভ্যান, মোটরসাইকেল সহ নানা উপায়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। ভারতের রাজধানী দিল্লিতে আজও ধর্নায় বসেছে তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনের সময় চার কেন্দ্রীয় তদন্ত সংস্থার প্রধানের বদলি এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবিতে তারা ধর্নায় বসেছে। গতকাল নির্বাচন কমিশনের বাইরে ধর্নার সময় পুলিশ তৃণমূলের প্রতিনিধি দলের ১০ সংসদ সদস্যকে আটক করে মন্দির মার্গ থানাতে নিয়েছিল। তৃণমূলের অবস্থান বিক্ষোভের কারণে নির্বাচন কমিশনের সামনে অশান্ত পরিস্থিতি তৈরি হয়। আর সেই মন্দির মার্গ থানার সামনে ধর্নায় বসেছেন তৃণমূলের প্রতিনিধি দল। ডেরেক দোলাসহ তৃণমূল সাংসদরা এনআইএর ভূমিকার প্রতিবাদ জানাতে নানা স্লোগান দেন। এদিকে আজ আম আদমি পার্টি তৃণমূলের সাথে সংহতি প্রকাশ করেছে। আম আদমি পার্টির সৌরভ ভরদ্বাজ তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করতে মন্দির মার্গ থানায় গিয়েছেন বলে জানিয়েছেন রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dm।
আবারও ফিরছি বিশ্ব সংবাদে। ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের ৫টি লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েল গত ৬ মাস ধরে যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিশোধ এবং গাজার জনগণের প্রতি সংহতি জানিয়ে ইরাকি যোদ্ধারা ওই হামলা চালায়। ইরাকি প্রতিরোধ যোদ্ধারা আজ দুটি বিবৃতির মাধ্যমে নতুন হামলার কথা নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, দখলদারিত্ব প্রতিরোধের ব্যাপারে আমাদের অব্যাহত প্রচেষ্টা, গাজার জনগণের প্রতি সমর্থন এবং নারী শিশুসহ ফিলিস্তিনি জনগণের উপর দখলদার বাহিনীর গণহত্যার জবাবে এসব হামলা চালানো হয়েছে। প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছে ইসরায়েলের আশকেলন তেল বন্দর এবং বীর সেবা এলাকার হার জেরিম বিমান ঘাঁটিতে উপযুক্ত অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। ইসরায়েল যতক্ষণ পর্যন্ত গাজা যুদ্ধ অব্যাহত রাখবে ততক্ষণ ইরাকের পক্ষ থেকে এ ধরনের হামলা চলবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। গত 7 অক্টোবর গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েল বর্বর আগ্রাসন শুরু করেছে। ইসরায়েলের আগ্রাসনে এ পর্যন্ত অন্তত 33,200 ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যার মধ্যে 2/3 বেশি নারী ও শিশুও। সিরিয়ার রাজধানী দামেস্কে নতুন একটি কনস্যুলেট অফিসের উদ্বোধন করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। গত সপ্তাহে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সেনারা দামেস্কে ইরানি কনস্যুলেট ভবনে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইরানের কয়েকজন উপদেষ্টাকে হত্যার পর ইরানি পররাষ্ট্রমন্ত্রী নতুন কনস্যুলেট ভবনের উদ্বোধন করলেন। এর আগে গতকালই তিনি মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসাবে ওমান থেকে সিরিয়ায় পৌঁছান। কনস্যুলেট ভবনের উদ্বোধন অনুষ্ঠানে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল মেঘদাদ উপস্থিত ছিলেন। এর আগে ইরান ও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া কনস্যুলেট ভবন পরিদর্শন করেন। কনস্যুলেট ভবনে ক্ষেপণাস্ত্র হামলার পরপরই সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওই স্থান পরিদর্শনে যান। সে সময় তিনি ইরানি কনস্যুলেট ভবনে ইহুদিবাদী ইসরায়েল বর্বর হামলার কঠোর নিন্দা জানিয়ে বলেছিলেন, এই হামলার মধ্য দিয়ে ইরান ও সিরিয়ার মধ্যকার সম্পর্কে ইসরায়েল কোনো প্রভাব ফেলতে পারবে না। জাতিসংঘে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরেভানি বলেছেন, পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলার জন্য দখলদার ইসরায়েলের শাস্তি হওয়া উচিত। ফিলিস্তিনের সাথে গতকাল জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে দেওয়া বক্তৃতায় তিনি একথা বলেন। ইরানের প্রতিনিধি বলেন, ইসরায়েল আন্তর্জাতিক অঙ্গনে যত অন্যায় অপরাধ করেছে তার প্রত্যেকটির জন্য শাস্তি পাওয়া দরকার। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ইহুদিবাদী ইসরায়েলের চলমান আগ্রাসন ও গণহত্যার তীব্র পরিধিতা করে আমির সাইদ ইরেভানি বলেন, দখলদাররা আধুনিক যুগের সমস্ত নিয়মকানুন ও কনভেনশন লঙ্ঘন করে এই আগ্রাসন চালাচ্ছে যা নজিরবিহীন। এ সময় তিনি আন্তর্জাতিক মানবাধিকার কর্মী, জাতিসংঘের স্টাফ, সাংবাদিক ও গাজার নিরাপরাধের নারী ও শিশুদের হত্যার কথা তুলে ধরেন। এর একদিন আগে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী ও ত্রাণ বিষয়ক প্রতিনিধি ফিলিপ লাজ্জারিনি বলেছেন, নারী, শিশু, নার্স এবং সাংবাদিক হত্যায় ইহুদিবাদী ইসরায়েল নতুন রেকর্ড স্থাপন করেছে। গাজা আগ্রাসনে পর্যন্ত কমপক্ষে 33,200 ফিলিস্তিনিকে হত্যা করেছে বর্বর ইসরায়েল সেনারা, এর মধ্যে 2/3 বেশি নারী ও শিশু। দামেস্কে ইরানি দূতাবাসের কনস্যুলার বিভাগে ইহুদিবাদী ইসরায়েল হামলার পর টুইটার ব্যবহারকারীরা প্রত্যক্ষ পরোক্ষভাবে ইরানের কাছে জবাব প্রত্যাশা করছে। তারা বলছে, আন্তর্জাতিক আইন রক্ষা ও আগ্রাসনের পথ বন্ধ করতে ইসরায়েলের আগ্রাসনের জবাব দিতে হবে। দামেস্কে ইরানি দূতাবাসের কনস্যুলার বিভাগে ইহুদিবাদী ইসরায়েলের 1 এপ্রিলের হামলাটি সরাসরি 1961 সালের ভিয়েনা কনভেনশন এবং জাতিসংঘের সনদ সহ সমস্ত আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন, কারণ যে কোনো দেশের দূতাবাস ও তাদের ভবনগুলোকে সংশ্লিষ্ট দেশের অংশ হিসেবে বিবেচনা করা হয়। এসব কূটনৈতিক স্থান ও ভবনে যে কোনো আক্রমণের প্রতিশোধ নেওয়ার অধিকার আক্রান্ত দেশের রয়েছে। আন্তর্জাতিক আইনের ভিত্তিতে এ ধরনের হামলার জবাব দেওয়া বৈধ। টুইটার ব্যবহারকারীরা ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ থেকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘনের জন্য ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন। তারা বলছেন, এটা ঠিক যে ইরান কখনোই কোনো যুদ্ধের সূচনাকারী ছিল না, কিন্তু এখন ইরান ইসরায়েলের উপর পাল্টা আঘাতের অধিকার রাখে। আন্তর্জাতিক আইনই ইরানকে এ অধিকার দিয়েছে। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ করছে রেডিও তেহরান থেকে বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। গাজায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনের 6 মাস পার হয়েছে। অবরুদ্ধ এলাকায় যখন ইসরায়েলি বাহিনীর ধ্বংসযজ্ঞ ক্ষয়ক্ষতি অব্যাহত রয়েছে, তখন ইসরায়েলি পত্রিকায় তেল আবিব শাসক গোষ্ঠীর মন্ত্রিসভার কর্মক্ষমতা নিয়ে সমালোচনা বেড়ে চলছে। এ সম্পর্কে রয়েছে একটি প্রতিবেদন, পরে শোনাচ্ছেন গাজী আব্দুর রশিদ।
180 দিনেরও বেশি সময় পর অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী শাসক গোষ্ঠীর বর্বর আগ্রাসনের ক্ষয়ক্ষতি যখন অব্যাহত রয়েছে, তখন হিব্রু মিডিয়ায় ইহুদিবাদী শাসক গোষ্ঠীর মন্ত্রিসভার কর্মক্ষমতা নিয়ে সমালোচনা দিন দিন বেড়েই চলেছে। ইহুদিবাদী হারেটস পত্রিকা এক প্রতিবেদনে লিখেছে, গাজা উপত্যকার বিরুদ্ধে যুদ্ধ শুরুর 6 মাস অতিবাহিত হয়েছে এবং অক্টোবরের 7 তারিখ থেকে ইসরায়েলের পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এই প্রতিবেদনে আরও জোর দিয়ে বলা হয়েছে, আমাদের অবশ্যই যুদ্ধের অবসান ঘটাতে হবে এবং হামাসের কাছে আটকে থাকা আমাদের বন্দীদের ফিরিয়ে আনতে হবে। হারেস পত্রিকায় আরো বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বরখাস্ত করা উচিত। ইহুদিবাদী গণমাধ্যমটিতে আরো জোর দিয়ে বলা হয়েছে, হামলার অর্ধ বছর পার হয়েছে এবং এখনো সেখানে হামলা অব্যাহত রয়েছে, কিন্তু গাজায় পূর্ব ঘোষিত লক্ষ্যগুলো অর্জিত হয়নি। আর এই ছয় মাসে কোনো বন্দী তার বাড়িতে ফিরে আসেনি এবং হামাস পরাজিত হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, 1,500 জন নিহত এবং ইসরায়েলিদের সঙ্গে কয়েক হাজার রিজার্ভ বাহিনীকে এই যুদ্ধের জন্য মূল্য দিতে হচ্ছে। ইসরায়েলকে অবশ্যই তার কর্মক্ষমতা পর্যালোচনা করতে হবে, কারণ পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনের সম্ভাবনা খুবই কম। এই পত্রিকাটি আবারও জোর দিয়ে বলেছে যে দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলগুলোর পরিস্থিতি গত বছরের 7 অক্টোবর থেকে প্রতিটি দিক দিয়ে আরো অবনতি ঘটেছে। আমরা ইসরায়েলের মধ্যে কূটনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তা ও সামাজিক আর রাজনৈতিক বিষয়ে প্রত্যক্ষ করছি। ছয় মাস যুদ্ধের পর ইসরায়েল তার সমস্ত বৈধতা হারিয়েছে এবং আগের চেয়েও আরো বেশি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া বিপজ্জনক কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে এবং তাদেরকে আইনি পদক্ষেপের সম্মুখীন হতে হচ্ছে। ইহুদিবাদী গণমাধ্যমটি জোর দিয়ে বলেছে, ইসরায়েলের কর্মকর্তারা আলোচনা প্রক্রিয়া চলার মধ্যেই সামরিক চাপ প্রয়োগকে প্রাধান্য দিয়েছিল, এই অজুহাতে যে হামাসের উপর যত চাপ বাড়বে এই যুদ্ধের শর্তগুলো আরো নমনীয় হবে। কিন্তু এই কৌশল ব্যর্থ হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে সেনানিহতের সংখ্যা 604-এ ছুঁয়েছে। এর আগে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ অলমার্ট গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং গাজায় আটক বন্দীদের ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে বলেছিলেন যে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার চেয়ে ইসরায়েলের অর্জনকে বেশি গুরুত্ব দিতে হবে। তিনি বলেছিলেন, নেতানিয়াহু ইসরায়েলি বন্দীদের বাঁচানোর জন্য যুদ্ধ চালিয়ে যাচ্ছেন না, বরং নিজেকে বাঁচাতে তিনি যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। ইহুদিবাদী ইসরায়েলের সাবেক এই প্রধানমন্ত্রী আরও বলেছিলেন যে এই যুদ্ধ বেনিয়ামিন নেতানিয়াহু কর্তৃক নির্ধারিত লক্ষ্য অর্জন করতে পারবে না। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী গাজায় ইহুদিবাদী শাসক গোষ্ঠীর পাশবিক হামলায় এ পর্যন্ত 33,000-এরও বেশি ফিলিস্তিনি শহীদ এবং 75,000-এরও বেশি আহত হয়েছে। 1917 সালে ব্রিটিশ ঔপনিবেশিকতার পরিকল্পনায় ও পৃষ্ঠপোষকতায় এবং বিভিন্ন দেশ থেকে ইহুদিদের ফিলিস্তিনের ভূমিতে অভিবাসনের মাধ্যমে ইসরায়েলি শাসনের সৃষ্টি হয় এবং 1948 সালে এর অস্তিত্ব ঘোষণা করা হয়। তারপর থেকে ফিলিস্তিনিদের গণহত্যার জন্য বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে এবং ধাপে ধাপে তাদের সব জমি দখল করা হয়েছে।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো, ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn, এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn, রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার বিশ্ব সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, ইসরায়েল দ্রুত নিজের পতন চাইছে, ইসরায়েলি অপরাধযোগ্য অপাত থাকলে মুসলমানরা অধৈর্য হয়ে পড়বে। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান জানালো সৌদি আরব ও পাকিস্তান। উপযুক্ত জবাবের মধ্য দিয়ে ইসরায়েলকে শাস্তি দেওয়া হবে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রধানদের বদলির দাবি। দিল্লিতে ধর্নায় তৃণমূল কংগ্রেস, যোগ দিয়েছে আম আদমি পার্টি। এবারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা জানিয়ে দিচ্ছে। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 6767 তেহরান 19395 ইসলামিক রিপাবলিক অব ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নম্বর 4002 ঢাকা 1000। আর ভারতে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা লিখে রাখুন বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 4222 নিউ দিল্লি 11048 ইন্ডিয়া। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। আর আমাদের সঙ্গে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন। আর এবারে আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তী অনুষ্ঠান শোনার।
খোদা প্রেমের বসন্ত,
শ্রোতা ভাই বোনেরা, পবিত্র রমজান উপলক্ষে খোদা প্রেমের বসন্ত শীর্ষক ধারাবাহিক আলোচনার 29তম পর্বে আপনাদের সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
আজ অফুরন্ত রহমত বরকত ও মাগফিরাতের মাস রমজানের 29তম দিন। হয়তো এটাই এ মাসের শেষ দিন, হতে পারে এটাই আমাদের কারো কারো জীবনের শেষ রমজান। যে রমজানে ঘুমও হচ্ছে ইবাদত, শ্বাস প্রশ্বাস জিকরের সমতুল্য, এবং যার দিন রাত আর ঘণ্টা ও মুহূর্তগুলো বছরের অন্য যে কোনো সময়ের মধ্যে শ্রেষ্ঠ, সেই রমজান তত মহান আল্লাহর অশেষ রহমতের ভোজসভা থেকে কতটা পাথেও নিতে পেরেছি। হে আল্লাহ, এ রমজানই যেন আমাদের জীবনের শেষ রমজান না হয়। এ রমজানে আমাদের ইবাদত ও দোয়াগুলো কবুল করুন, আমাদের ত্রুটি বিচ্যুতি ও গুনাহগুলো ক্ষমা করুন। যদি আমাদের উপর সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে আরও সন্তুষ্ট হন, আর যদি সন্তুষ্ট না হয়ে থাকেন এখন থেকে সন্তুষ্ট হন। আমাদের অজ্ঞতা ও নানা ত্রুটি আর অপরাধ প্রবণতা থেকে উদ্ভূত পাপগুলো যেন তোমার রহমত থেকে আমাদের দূরে সরিয়ে না দেয়। হে আল্লাহ, আমাদের বাদবাকি জীবন যেন সুখময় হয় এবং আমাদের পার্থিব ও পরকালীন সব বিষয়কে যেন মৃত্যুর আগেই সংশোধন করতে পারি সে সুযোগ আমাদের দিন। আমরা পার্থিব ধন সম্পদে সবচেয়ে ধনী হলেও যদি আত্মিক প্রশান্তি না পাই তাহলে এ সবই তো বৃথা, তাই আমাদের দান করুন প্রকৃত সুখ।
পার্থিব সবকিছুর অধিকারী হওয়ার পরও প্রকৃত সুখের পথে বাধা হতে পারে দাম্পত্য কলহ, বখাটে হয়ে পড়া সন্তান কিংবা অন্য কোনো দুঃসংবাদ। অন্যদিকে ধার্মিক কোনো ব্যক্তি সামান্য কুঁড়ে ঘরে বাস করেও হতে পারে সম্পদশালী লোকদের তুলনায় বেশি সুখী বা পরিপূর্ণ মধুময় সুখ আর সৌভাগ্যের অধিকারী। মহান আল্লাহ, আমাদের দান করুন প্রকৃত সুখ ও সৌভাগ্য। দীর্ঘ জীবন হবে তখনই প্রকৃত অর্থে সুখময় যখন তাতে আমাদের চরিত্রে থাকবে সবগুলো ভালো ও মহৎ গুণ এবং থাকবে সকল সৎ কাজ করার সুযোগ ও সব পাপ পরিত্যাগ করার সৌভাগ্য। আসল সুখ তো আসবে তখনই যখন আমাদের অন্তর হর হামেশা প্রেমার্ত থাকবে মহান আল্লাহর মুগ্ধতাই ও জিহ্বা মশগুল থাকবে মহান আল্লাহর প্রশংসাধ্বনিতে। অথচ পার্থিব সুখ সম্পদ অর্জনের নামে কিংবা গাড়ি বাড়ি আর প্রভাব প্রতিপত্তি অর্জনের নেশায় মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের কথা জীবনের কর্মসূচি থেকে আমরা বাদ দিয়েছি অনেকেই। ধর্ম কর্ম ও সৎকর্ম করলেও তাতে যুক্ত হচ্ছে অহংকার এবং লোক দেখানোর ও প্রচার করার প্রবণতা, যা বরবাদ করে দেয় এসবের মূল্যকে। আবার কখনো ধার্মিকতার নামে হয়ে পড়ছি সমাজ ও সংসার থেকে পুরোপুরি বিচ্ছিন্ন।
যেসব কাজ বা পাপ আমাদেরকে ভুলিয়ে দেয় কিয়ামতের কথা, কবরের একাকিত্বের কথা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কথা, এবং যেসব কাজ আমাদের মনকে হেদায়েত বা সুপথের মোকাবেলায় পাথরের মতো কঠিন করে তোলে, সেই সব মন্দ কাজ হতে মহান আল্লাহর আশ্রয় চাইছি। বলা হয়, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বিপদ আপদ ও কষ্ট দিয়ে পরীক্ষা করেন। তার ধৈর্য, দোয়া ও কাকুতে মিনতি আল্লাহকে সন্তুষ্ট করে। অন্যদিকে মহান আল্লাহ কারো কারো উপর এতই বিতৃষ্ণ হন যে তারা তওবা করার, এমনকি আল্লাহর দরবারে দোয়া করারই সুযোগ পায় না। আল্লাহ এদেরকে পার্থিব ধন সম্পদ দিলেও দেন না মানসিক ও আত্মিক প্রশান্তি। যখন মনে হবে যে নামাজ রোজায় কিংবা অন্য কোনো ইবাদতে প্রশান্তি বানান্দ আসছে না, কিংবা হয়ে পড়ছি খুবই হতাশ ও ধৈর্যহীন, তখন মনে করতে হবে যে সর্বনাশ হয়ে যাচ্ছে। এ অবস্থায় ব্যাপক কাকুতি মিনতি সহ আল্লাহর সহায়তা চাইতে হবে।
আলোচনার এ পর্যায়ে আমরা পবিত্র রমজানের ফজিলত সম্পর্কে শুনব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মনির হুসাইন খানের কিছু বক্তব্য। তিনি বলেছেন,
রোজা ও ধৈর্য, ইমাম সাদিক আলাইহিসসালাম, ধৈর্য ও সালাতের মাধ্যমে মহান আল্লাহর কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো, এই আয়াতের ব্যাপারে বলেছেন। আয়াতটিতে ধৈর্য অর্থাৎ সবর হচ্ছে রোজা।
রমজানে আমাদের আত্মশুদ্ধির উপর জোর দেয়া হয়েছে, তা কি সম্ভব হয়েছে? পঞ্চ ইন্দ্রিয়কে কতটা নিয়ন্ত্রণ করতে পেরেছি? গীবত, কৃপণতা, লোভ, পরচর্চা, হিংসা, আত্মপ্রীতি, এসব কি দূর হয়েছে? এসবকে দূর করার মাধ্যমে পাপমুক্ত থাকাটাই হচ্ছে প্রকৃত রোজা। আমার চোখ কি কেবল অন্যের দোষ ত্রুটিই দেখছে? নিজের দোষ ত্রুটিগুলো কি বুঝতে পারছি? নিজের দোষ সহজেই চোখে পড়ে না, কিন্তু তবুও বারবার নিজের হিসেব নিজেই নিয়ে দেখুন, অবশ্যই অনেক দোষ ত্রুটি বের হবে। আর এসব সংশোধনের জন্য মহান আল্লাহ সাহায্য চাইতে হবে।
আমার বা আপনার চিন্তাধারা ইসলামের দৃষ্টিতে সঠিক কিনা, কিংবা ধর্মবিশ্বাসের নামে প্রচলিত নানা বিশ্বাস কতটা সঠিক, সেগুলো নিয়ে কি ভেবেছি বা গবেষণা করেছি? মহান আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছেন যেসব কাজে ব্যয় করতে, সেসব কাজে কি তা ব্যয় করছি, কারা প্রকৃত ইসলামের অনুসারী এবং কারা ইসলামের শত্রু, এসব বোঝার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং শোষণ ও জুলুম প্রতিরোধের যেসব দায়িত্ব সব মানুষের উপর বর্তায়, আমরা কি সেই দায়িত্ব পালন করছি? হে আল্লাহ, যেসব কাজ আমাদেরকে পরকালের কথা, মৃত্যুর আগে প্রস্তুতি নেওয়ার কথা এবং আল্লাহ, নবী, রাসুল, ইমাম, ফেরেশতা, পিতা মাতা, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি ও মানুষের অধিকার সহ সব অধিকারগুলো যথাযথভাবে পালনের কথা ভুলিয়ে দেয়, সেসব কাজ হতে আমাদের দূরে থাকার তৌফিক দিন। যেসব কাজ প্রকৃত ধার্মিক ও আল্লাহর প্রিয় ব্যক্তিদের সাহচর্য থেকে আমাদের দূরে সরিয়ে দেয়, সেসব থেকে আমাদের দূরে থাকার সুযোগ দিন।
আমরা যেন আত্মসংশোধনের পাশাপাশি সন্তানদেরকে প্রকৃত শিক্ষায় সুশিক্ষিত করে দেশ ও জাতির প্রকৃত সেবায় নিয়োজিত হতে পারে এবং মানুষের আসল বৈশিষ্ট্য তথা ফিতরাত অর্জনের চেষ্টায় সফল হই, ও এভাবে প্রকৃত অর্থে যেন ঈদুল ফিতরকে মানবীয় প্রকৃতির উৎসবে পরিণত করতে পারি, সে সুযোগ চাইছি সর্বশক্তিমান ও পরম করুণাময় আল্লাহর কাছে। সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ মোবারক। তো শ্রোতা বন্ধুরা, বিদায়ের সময় ঘনিয়ে এলো,
এবারে শুনুন অর্থসহ 29তম রোজার দোয়া।
হে আল্লাহ, আজ আমাকে তোমার রহমত দিয়ে ঢেকে দাও, গুনাহ থেকে মুক্তি সহ আমাকে সাফল্য দান করো, আমার অন্তরকে মুক্ত করো অভিযোগ ও সন্দেহের কালিমা থেকে, হে ইমানদার বান্দাদের প্রতি দয়াবান।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
ধরনের বেহেশত মসজিদ,
শ্রোতাবন্ধুরা, ধরনের বেহেশত মসজিদ শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমি নাসির মাহমুদ
ও আমি গাজী আব্দুর রশিদ।
মসজিদ হচ্ছে আল্লাহর ঘর এবং বান্দার ইবাদত বন্দেগীর স্থান। মহান আল্লাহ তাঁর সঙ্গে সাক্ষাৎ ও নৈকট্য লাভের লক্ষ্যে আমাদের জন্য মসজিদকে নিজের ঘর বলে ঘোষণা করেছেন। গত আসরে আমরা মসজিদের আদব বা শিষ্টাচার নিয়ে আলোচনা করেছি। আজও আমরা মসজিদের আরও কিছু আদব সম্পর্কে কথা বলব, আর অনুষ্ঠানের শেষ দিকে থাকবে মসজিদুল হারামের আরও কিছু অংশের পরিচিতি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আসর।
পাক পবিত্রতার সঙ্গে মসজিদে উপস্থিত হওয়া আল্লাহর ঘরের একটি বড় আদব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পবিত্রতা অর্জন করে নিজের ঘর থেকে বের হয় এবং মসজিদে গিয়ে জামায়াতে নামাজ আদায় করে, তার জন্য ফেরেশতারা এই বলে আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, এই ব্যক্তিকে আপনি ক্ষমা করে দিন, ওকে আপনার রহমতের ছায়াতলে আশ্রয় দিন। আত্মা ও মনকে পরিশুদ্ধ করার প্রাথমিক শর্ত হচ্ছে শরীর ও পোশাক পবিত্র করা। সূরা তাওবার 108 নম্বর আয়াতের শেষ অংশে বলা হয়েছে, সেখানে অর্থাৎ মসজিদে সেসব লোক উপস্থিত হয় যারা পবিত্র হতে চায় আর আল্লাহ পবিত্রদের ভালোবাসেন। অন্যদিকে সূরা আরাফের 31 নম্বর আয়াতে বলা হয়েছে, হে আদম সন্তান, মসজিদে যাওয়ার সময় সাজসজ্জা পরিধান করো।
পার্থিব জীবনে আমরা যখন কোনো অনুষ্ঠানে যাই, তখন চেষ্টা করি নিজের সেরা পোশাকটি পরিধান করতে। এখান থেকে সহজে অনুমান করা যায় মহান সৃষ্টিকর্তার সামনে উপস্থিত হওয়ার জন্য আমাদের কোন ধরনের সাজসজ্জা প্রয়োজন। ইমাম হাসান আলাইহিসসালাম নামাজে দাঁড়ানোর আগে নিজের সেরা পোশাকটি পরে নিতেন। লোকজন তাঁকে এ ব্যাপারে প্রশ্ন করলে তিনি উত্তরে বলেন, আল্লাহ নিজে সুন্দর এবং তিনি সৌন্দর্য পছন্দ করেন। তিনি মসজিদে সেজদা করার সময় পরিপাটি থাকার নির্দেশ দিয়েছেন বলে আমি নামাজ আদায় করার সময় আমার সেরা পোশাকটি পরিধান করি। এছাড়া ইমাম আলী আলাইহিসসালাম বলেছেন, পরিচ্ছন্ন পোশাক আশাক মানুষের মন থেকে দুঃখ কষ্ট ঝেড়ে ফেলে দেয় এবং এই অবস্থায় আদায় করা নামাজ আল্লাহর কাছে বেশি প্রিয়।
পোশাকের পাশাপাশি সুগন্ধি ব্যবহারের উপরও ইসলামে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর আহলে বাইত আলাইহিমুসাল্লাম জামাতে নামাজ আদায় করার আগে শরীরে আতর ব্যবহার করতেন। ইমাম সাদেক আলাইহি সাল্লাম বলেছেন, সুগন্ধি ব্যবহার করে আদায় করা নামাজের সওয়াব সাধারণ নামাজের চেয়ে 70 গুণ বেশি।
নামাজে শুধু বাহ্যিক সৌন্দর্য, সাজগোজ এবং সুগন্ধি ব্যবহারই যথেষ্ট নয়, বরং একাগ্রতাও জরুরি। মসজিদে গিয়ে একাগ্রচিত্ত না হয়ে বাহ্যিকভাবে নামাজের কিছু আনুষ্ঠানিকতা পালন করলে এর কোনো আধ্যাত্মিক সুফল পাওয়া যায় না। হাদিসে এসেছে, মহান আল্লাহ হজরত ঈসা আলাইসাল্লামকে বলেন, তুমি বনি ইসরাইলকে বলে দাও, পরিশুদ্ধ অন্তর, নেক দৃষ্টি এবং পবিত্র হাত ছাড়া তাদের কেউ যেন আমার কোনো ঘরে প্রবেশ না করে। কাজেই এতক্ষণের আলোচনা থেকে প্রকৃত সৌন্দর্য অর্জনকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। প্রথমত, অন্তর হতে হবে পবিত্র, সেখানে কোনো পাপ পঙ্কিলতাকে প্রশ্রয় দেওয়া যাবে না। দ্বিতীয়ত, চোখকে নিয়ন্ত্রণে রাখতে হবে এবং নিষিদ্ধ কোনো ব্যক্তি বা বস্তুর দিকে তাকিয়ে অন্তরকে কলুষিত করা যাবে না। এবং তৃতীয়ত, হাত থাকতে হবে পবিত্র, অর্থাৎ হারাম উপায়ে অর্থ উপার্জনের কাজে হাতকে ব্যবহার করা যাবে না।
তো শ্রোতা বন্ধুরা, এ পর্যায়ে আমরা গত আসরের ধারাবাহিকতায় মসজিদুল হারামের আরও কিছু গুরুত্বপূর্ণ অংশের সঙ্গে পরিচিত হব। কাবাঘর নির্মিত হয়েছে কালো ও কঠিন পাথর দিয়ে, যা এর উপরের গিলাফ সরালে দেখতে পাওয়া যায়। 1040 হিজরি সালে বর্তমান কাবাঘরটি সর্বশেষ পুনর্নির্মাণ করা হয়েছে। আল্লাহর নবী হযরত ইসমাইল আলাইহি সালাম সর্বপ্রথম কাবা ঘরের দেয়ালগুলোকে রক্ষা করার লক্ষ্যে এগুলোকে পর্দা বা গিলাফ দিয়ে ঢেকে দিয়েছিলেন। বর্তমানে কাবা ঘর ঢাকতে কালো রঙের গিলাফ ব্যবহার করা হয়, যার উপরের লেখাগুলো স্বর্ণ দিয়ে লেখা। প্রতি বছর হজের মৌসুমের আগে এই গিলাফ পরিবর্তন করা হয়। কাবা ঘরের ভেতরেও রয়েছে আরেকটি গিলাফ, যেটি কয়েক বছর পরপর পরিবর্তন করা হয়। এর কারণ হচ্ছে, বাইরের গিলাফটি রোদ, বৃষ্টি, ঝড় এবং হাজিদের হাতের ছোঁয়ায় নষ্ট হয়ে যায়, কিন্তু ভিতরের গিলাফের এ ধরনের কোনো ক্ষতি হয় না বলে এটিকে প্রতি বছর পরিবর্তন করার প্রয়োজন পড়ে না।
কাবা শরীফের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে জমজম কূপ। হাজরে আসওয়াদের দিকে কাবাঘর থেকে 21 মিটার দূরে এই কূপ অবস্থিত। এই কূপ সৃষ্টির সম্পর্কে বলা হয়েছে, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নিজের স্ত্রী হাজরা ও শিশুপুত্র ইসমাইলকে আল্লাহর নির্দেশে মক্কার উষ্ণ ও শুষ্ক মরুদ্যানে রেখে চলে যান। তিনি স্ত্রী পুত্রকে আল্লাহর হাতে সঁপে দিয়ে যান। অল্প কয়েকদিনের মধ্যেই বিবি হাজরার কাছে থাকা পানি শেষ হয়ে যায়। এ সময় পানির সন্ধানে তিনি সাফা ও মারওয়া পাহাড়ের মধ্যবর্তী স্থানে 7 বার দৌড়ে যাওয়া আসা করেন, কিন্তু কোথাও পানির সন্ধান না পেয়ে শিশুপুত্রের কাছে ফিরে এসে দেখেন ইসমাইলের পায়ের ধাক্কায় অলৌকিকভাবে মাটি ফেটে পানি বেরিয়ে আসছে। পানিকে চারিদিকে ছড়িয়ে পড়তে দেখে বিবি হাজরা বলে ওঠেন, জম জম, অর্থাৎ থেমে যাও। তিনি পানিকে ছড়িয়ে না গিয়ে এক জায়গায় জড়ো হতে বলতে চেয়েছিলেন, সেই সঙ্গে তিনি নিজে আশপাশের মাটি ও বালু জড়ো করে পানি জমানোর চেষ্টা করেন।
বিবি হাজরা হয়তো ভেবেছিলেন পানির এই ঝর্ণাধারা থেমে যেতে পারে, তাই তিনি নিজের কাছে থাকা পানির পাত্র পূর্ণ করে নেন। কিন্তু জমজমে সে পানি আর কখনোই থেমে যায়নি। সেদিনের ঘটনার কয়েকদিনের মধ্যে জুরহুম গোত্রের লোকজন সেখানে পানির অস্তিত্ব টের পেয়ে যায়। তারা এই পানির উৎসের পাশেই বসতি গড়ে তোলে। ততদিন পানির সে উৎসটি একটি বড় কূপে পরিণত হয়েছে। প্রথম দিকে জমজম কূপের পানি ছিল সেখানকার বসতির একমাত্র পানির উৎস, কিন্তু ধীরে ধীরে আশপাশে আরও কিছু কূপ সৃষ্টি হয়।
প্রতিবছর হজের মৌসুমে কাবাঘরে প্রচুর মানুষের সমাগম হওয়ার কারণে তাদের পানির চাহিদা মেটাতে আরও কিছু পানির উৎসের প্রয়োজন দেখা দেয়। এ কারণে ইসলামের আবির্ভাবের অনেক আগে থেকে মক্কার অন্যতম পেশা ছিল হজের মৌসুমে মানুষের পানির চাহিদা মেটানো। ইসলামের আবির্ভাবের সময় এই দায়িত্ব ছিল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিবের হাতে। ইসলাম আসার পর আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব মসজিদুল হারামের আঙ্গিনায় রোকন ও মাকামের মধ্যবর্তী স্থানে প্রথম জমজমের পানি বিতরণের স্থান নির্ধারণ করেন। পরবর্তীতে এই মসজিদ সংস্কার ও এর পরিসর বাড়াতে গিয়ে স্থানটি মসজিদুল হারামের পূর্ব পাশে নিয়ে আসা হয়।
1955 সালে জমজমের পানি উঠানোর জন্য সেখানে পাম্প বসানো হয়।
পরবর্তীতে হাজিদের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে মসজিদুল হারামের আঙ্গিনায় আরও কিছু পরিবর্তন আনা হয়, যার মধ্যে ছিল জমজম কূপের পানি উঠানো ও বিতরণের স্থানটি আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাওয়া। 1964 সালে এই কাজটি সম্পন্ন হয়। এ সময় কূপটিকে ভূপৃষ্ঠ থেকে 5 মিটার গভীরে নিয়ে যাওয়ার পাশাপাশি এটির মুখের আকারকে 1 মিটার থেকে বাড়িয়ে 2.5 মিটার করা হয়। কয়েক বছর আগে জমজম কূপের সেই ভূগর্ভস্থ স্থাপনাও ভেঙে ফেলা হয়। বর্তমানে জমজমের পানি পাম্পের মাধ্যমে মসজিদুল হারামের বাইরে টেনে নিয়ে যাওয়া হয় এবং সেখানে পরিশোধন করার পর পাইপ লাইনের সাহায্যে আবার মসজিদুল হারামে সরবরাহ করা হয়।
জমজম কূপের পানির গুরুত্ব ও তা পান করার ফজিলত সম্পর্কে অনেক হাদিস রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমকে বলেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ পানির কূপ। তিনি সবসময় এই কূপের পানি পান করতেন। যেখানেই যেতেন অজু করা ও খাওয়ার জন্য সাহাবিদেরকে বলতেন জমজমের পানি নিয়ে আসতে। বর্তমানে সারা বিশ্বের মুসলমানরা হজ বা উমরা করতে মক্কায় গেলে নিকট আত্মীয়দের জন্য উপহার হিসেবে জমজমের পানি নিয়ে আসেন। এটি এখন মুসলিম সমাজের একটি সুন্দর সংস্কৃতিতে পরিণত হয়েছে। তো শ্রোতাবন্ধুরা, ধরনের বেহেশত মসজিদ শীর্ষক আলোচনা থেকে আজকের মতো এখানেই বিদায় চাচ্ছি। কথা হবে আবারও আগামী আসরে।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনাই আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
পাশ্চাত্য জীবন ব্যবস্থা।
প্রিয় শ্রোতা বন্ধুরা, পাশ্চাত্য জীবন ব্যবস্থা শীর্ষক নতুন ধারাবাহিকের আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি নাসির মাহমুদ।
গত আসরে আমরা ভোগবাদ নিয়ে খানিকটা আলোচনার চেষ্টা করেছি। আমরা বলেছি বর্তমানে ভোগবাদ হচ্ছে পাশ্চাত্যের লাইফস্টাইলের একটি অবিচ্ছেদ্য অনুষঙ্গ। এই ভোগবাদ পুঁজিবাদী অর্থনীতির চাকাকে গতিময় করেছে এবং সাংস্কৃতিক ও সামাজিক পরিবর্তনকে ত্বরান্বিত করেছে। ভোগবাদে মূলত মানুষকে প্রতিনিয়ত পণ্য ও সেবা গ্রহণে উৎসাহিত করা হয়। শিল্প বিপ্লবের পর থেকে ভোগবাদ পণ্যের উৎপাদনের প্রবণতাকে অতি উৎপাদনের দিকে ঠেলে দিয়েছে। সেখানে পণ্যের সরবরাহ ভোক্তার চাহিদার চেয়েও বেশি। এ কারণে পণ্য প্রস্তুতকারকরা বিজ্ঞাপন সহ নানা কৌশলে মানুষকে নতুন পণ্য ক্রয়ে বাধ্য করছে। বাস্তবে দেখা যাচ্ছে মানুষ তার প্রয়োজনে নয় বরং সামাজিক মর্যাদা বাড়াতে ও ক্ষণিকের সুখ পেতে পণ্য কিনছে বা সেবা নিচ্ছে। আজকের আসরে এ বিষয়ে আরও আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
গোটা বিশ্বেই ভোগবাদের প্রভাব বাড়ার ফলে পণ্যের উৎপাদন ও ব্যবহার ব্যাপকভাবে বেড়ে চলেছে। এ কারণে ওয়ালমার্টের মতো খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান আয়ের দিক থেকে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর সারিতে স্থান করে নিতে পেরেছে। 2012 সালে বিশ্বের সর্ববৃহৎ কোম্পানিগুলোর তালিকায় তৃতীয় স্থানে ছিল ওয়ালমার্ট। রয়্যাল ডাচ শেল ও এক্সন মোবিলের পরেই ছিল এই খুচরা পণ্য বিক্রেতা ওয়ালমার্টের নাম। 2013 অর্থ বছরে এই কোম্পানির আয় ছিল $469 বিলিয়ন। সে বছর এটি আয়ের দিক থেকে বিশ্বের সর্ববৃহৎ প্রতিষ্ঠানের মর্যাদা পেয়েছিল। মানুষের ভোগ্যপণ্য সরবরাহের এই প্রতিষ্ঠানের বিশাল আয় এবং এর মাধ্যমে অন্যান্য গুরুত্বপূর্ণ খাতের প্রতিষ্ঠানগুলোকে পেছনে ফেলার ঘটনা প্রমাণ করে ভোগ্য পণ্যের ব্যবহার অকল্পনীয় মাত্রায় বাড়ছে। ভোগবাদে ব্যক্তি কখনো কখনো এমন সব পণ্যের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এবং তা অর্জন করতে মরিয়া হয়ে ওঠে যা তার সাধ্যের বাইরে, কিন্তু সে এমন সমাজে বাস করে যেখানে ওই পণ্য তার সামাজিক সম্মান ও মর্যাদার পরিচায়ক।
ফরাসি তাত্ত্বিক জ্যাঁ বদ্রিয়াদের মতে বিজ্ঞাপন আমাদের মধ্যে ভোগের সংস্কৃতি গড়ে তুলছে এবং ব্যক্তির পরিচিতি বিনির্মাণ করছে। ব্যক্তির পরিচিতির সঙ্গে পণ্যের সম্পর্ক স্থাপিত হয়েছে। ব্যক্তি ভোগ্যপণ্য ব্যবহারের মাধ্যমে নিজের ব্যক্তিত্ব প্রকাশ করতে চায়। ভোগবাদী সমাজে একজন মানুষের পরিচিতি ও ব্যক্তিত্ব নির্ধারিত হচ্ছে তার ভোগ্যপণ্যের ধরনের ভিত্তিতে। ব্যক্তি কী ধরনের ভোগ্যপণ্য ব্যবহার করছে এবং ভোগ্যপণ্যটি কোন ব্র্যান্ডের তা মানুষের ব্যক্তিত্ব ও পরিচিতির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভোগবাদী সমাজে মর্যাদা দেয়া হয় ব্র্যান্ড ভোক্তাদের। মানুষের মর্যাদা নির্ধারণে ব্র্যান্ডের মূল্য আকাশচুম্বী। এ কারণে অনেকের মধ্যে ঋণ করে ভালো ব্র্যান্ডের ভোগ্যপণ্য কেনার প্রবণতা লক্ষ্য করা যায়। পুঁজিবাদী ব্যবস্থা ঋণ করে অথবা বাকিতে পণ্য ক্রয়ের যে সুযোগ তৈরি করে দিয়েছে তা কেড়ে নিচ্ছে মানুষের স্বস্তি। ভোগবাদের প্রভাবে সমাজে দুর্নীতিও বাড়ছে। ভোগবাদিতা চরিত্রার্থ করতে বনাঞ্চল ধ্বংস করে ক্রমাগত স্থাপন করা হচ্ছে কল কারখানা। ইরানের সমাজবিজ্ঞানী অধ্যাপক ডক্টর মর্তুজা কালিচ মনে করেন যারা ভোগবাদে আকৃষ্ট এবং সামাজিক মর্যাদা ও পরিচিতির জন্য ভোগ্যপণ্য ব্যবহার করেন তারা পুঁজিবাদী ব্যবস্থার মাধ্যমে সৃষ্ট মারাত্মক প্রলোভন ও উস্কানির শিকারে পরিণত হয়েছেন।
ভোগবাদী সংস্কৃতি মানুষের মাঝে ব্যক্তিকেন্দ্রিক চিন্তা চেতনা জোরদার করছে, কারণ ভোগবাদীরা নিজের চাওয়া পাওয়া দিয়েই পৃথিবীকে বিচার করেন। পাশ্চাত্যে ভোগবাদী যে সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে তাতে মানুষের মনে এক ধরনের কৃত্রিম স্বাধীনতা ও মুক্তির অনুভূতি তৈরি হয়েছে। তারা মনে করছে ব্যক্তিকেন্দ্রিকতার মধ্যেই রয়েছে সর্বোচ্চ স্বাধীনতা এবং এখানেই কেবল একজন ব্যক্তি তার সর্বোচ্চ স্বার্থ নিশ্চিত করতে সক্ষম। এই ব্যবস্থায় একজন ব্যক্তি অন্যের প্রতি কোনো ধরনের দায়িত্ব অনুভব করে না, দায়িত্ব এড়িয়ে জীবনযাপন করতে পারাকে বড় ধরনের সাফল্য বলে মনে করে। এর ফলে পরিবেশ বিপর্যয়ে তারা কষ্ট পান না এবং পরবর্তী প্রজন্মের ব্যাপারে তারা চিন্তিত হন না। বিখ্যাত গবেষক জেলস লিপোভেৎস্কি তাঁর রচিত বিয়ন্ড দ্য কনজামশনস বাবল বইয়ে লিখেছেন, দেখা যাচ্ছে এক পরিবারের প্রতিটি সদস্যের আলাদা টিভি রয়েছে। প্রত্যেকে তার নিজের কক্ষে সেই টিভি বসিয়ে নিয়েছে। প্রত্যেকের গাড়ি আলাদা, মোবাইল ও ল্যাপটপ সহ সবকিছুই আলাদা। এই প্রক্রিয়ার মাধ্যমে পুঁজিবাদী সমাজের একজন সদস্য আনন্দ পাওয়ার চেষ্টা করে, বেশি বেশি পণ্য ব্যবহারের মাধ্যমে সুখ খুঁজে বেড়ায়।
বৈষয়িক সম্পদের দিক থেকে অগ্রগামী দেশগুলোর মানুষের সুখের একটা মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে তাদের ভোগ্যপণ্য ক্রয় ও ব্যবহারের সক্ষমতা। কিন্তু ভোগবাদী ব্যবস্থায় মানুষ কি সত্যি প্রকৃত সুখী হতে পেরেছে? বিশেষজ্ঞরা বলছেন ভোগবাদ মানুষের সুখ নিশ্চিত করতে পারেনি। মানুষ আগের চেয়ে বেশি সুখী হয়নি, বরং মানুষের মাঝে অস্থিরতা বেড়েছে। ভোগবাদ ও পুঁজিবাদ নিয়ন্ত্রিত দেশগুলোর মানুষের মধ্যে অবিরাম নিজের কাছ থেকে পালিয়ে বেড়ানোর প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তারা ক্লাব, সিনেমা ও পিকনিক সহ নানা ধরনের আধুনিক ব্যবস্থার মধ্যে ডুবে থেকে প্রকৃতপক্ষে নিজের সত্তার কাছ থেকে পালিয়ে বেড়াতে চায়। মানুষের মধ্যে এখন সবসময় কাজ করে না পাওয়ার আত্মগ্লানি। কিছু একটা নিয়ে ব্যস্ত থেকে সেই আত্মগ্লানি ভুলে থাকতে চাই। মানুষ ভোগের পেছনে ছুটতে গিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে নিজেকে নিয়ে চিন্তার অবকাশটুকুও তার আর নেই। মানুষ এখন সময়ের ঘাটতি অনুভব করছে। এর কারণ হল সে তার চাহিদার গণ্ডিকে এতটাই বিস্তৃত করে ফেলেছে যে এখন সে ওই বিস্তৃত গণ্ডির মধ্যে ঘুরপাক খাচ্ছে এবং নিজেকেই হারিয়ে ফেলছে।
ভোগবাদ মানব জাতিকে আত্মবিধ্বংসী পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। পৃথিবীর অন্ন, বস্ত্র, বাসস্থান, সময়, বিশ্রাম, চিকিৎসা সহ সব কিছুরই একটা সীমা রয়েছে, কিন্তু ভোগের যে তাড়না তা সীমাহীন। ভোগের বাসনার শেষ নেই। ভোগের কারণে যে সুখ অনুভূতি সৃষ্টি হয় তা ক্ষণিকের, আর মানুষ এই ক্ষণিকের সুখকে স্থায়ী সুখে পরিণত করার জন্য আরও বেশি ভোগ্য পণ্য ব্যবহার করছে, অবিরাম ছুটে চলেছে। কিন্তু ভোগবাদে যে প্রকৃত সুখ নেই তা সে বুঝতে পারছে না। আসলে ভোগবাদে বিভোর কোনো ব্যক্তি কখনোই এই উপায়ে প্রকৃত ও টেকসই সুখ ও আনন্দ খুঁজে পাবে না, এটা তার মিথ্যা ছুটে চলা। তো শ্রোতা বন্ধুরা, আজকের আসর এখানেই শেষ করছি। কথা হবে আবারও পাশ্চাত্যে জীবন ব্যবস্থা শীর্ষক ধারাবাহিকের পরবর্তী আসরে।
সে পর্বেও আমাদের সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। সবাই ভালো ও সুস্থ থাক।
Tehran-ը խոսում, Իրանի Իսլամական Հանրապետության հայերեն ռադիո ժամն եք լսում։